শাইখ আহমেদ মুসা জিব্রিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ, গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম উসুল আস-সালাসা বইয়ের প্রথম বাক্য ইলাম রাহিমাকাল্লাহ নিয়ে। এখনও আমরা ইলাম নিয়ে আলোচনা করছি। আজ আমরা আলোচনা শুরু করব ইলমের মর্যাদা নিয়ে। আপনারা ইলম বা জ্ঞান অর্জনের সম্মান সম্পর্কে জানুন, অনুধাবন করুন এর মর্যাদা। ইলম অর্জনের সম্মান সম্পর্কে জানা আপনাকে ইলম অর্জন অব্যাহত রাখার ব্যাপারে উৎসাহিত করবে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। হাদিসটি সুনান ইবনে মাজাতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা আবশ্যক। অনেক মুহাদ্দিস এই হাদিসটিকে দাঈফ বলেছেন হাদিসটির সনদ সংক্রান্ত কিছু কারণে, কিন্তু অন্যান্য মুহাদ্দিসগণ একে সহিহ বলেছেন, যেমন আল মুজ্জি, আস-সুয়ুতি এবং আল আলবানী রাহিমাহুমুল্লাহ, মহান আল্লাহ তাদের সকলের উপর রহম করুন। ইমাম আহমদ বলেন, ব্যক্তির দিন প্রতিষ্ঠার জন্য যা অপরিহার্য তা জানা তার জন্য আবশ্যক। যেমন নামাজ ও রোজা সম্পর্কে আপনার জানতে হবে, এটা আপনার জন্য বাধ্যতামূলক। সালাত এবং সিয়াম সম্পর্কে জানা আপনার জন্য ফরজ, আপনার জন্য বাধ্যতামূলক। পরবর্তীতে আমরা এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু ইলমের মর্যাদা, ইলম অর্জনের মর্যাদা আরও ব্যাপক, আর এই মুহূর্তে আপনি সেই কাজটিই করছেন। আল কুরআনের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর কারও উপাস্য হবার অধিকার নেই। মালাইকারাও অর্থাৎ ফেরেশতারাও এই সাক্ষ্য দেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় আরেক শ্রেণীর কথা জানিয়েছেন, যারা এ সত্যের সাক্ষ্য দেয়, আর এই শ্রেণী হল তারা যাদের জ্ঞান রয়েছে। شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم, অর্থাৎ আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আলী ইমরান আয়াত 18। এই আয়াতের ব্যাপারে ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, মানুষের মধ্যে যদি আলিমদের চেয়ে সম্মানিত কেউ থাকত, তাহলে আল্লাহ তাআলা তাঁর নাম এবং তার মালাইকাদের নামের সাথে সাথে তাদের কথাও বলতেন, যেমনটি তিনি এ আয়াতে আলিমগণের ক্ষেত্রে উল্লেখ করেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত, আল্লাহ আমাদের জানাচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। এ কথার সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ স্বয়ং, মালাইকাগণ, এবং আল্লাহ আমাদের জানাচ্ছেন যে আলিমগণও এ সত্যের সাক্ষ্য দেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা তোয়াহার 114 নম্বর আয়াতে বলেন, অকুর রব্বি জিদনি ইলমা, এবং বলুন, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন। আল্লাহ তাআলা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশনা দিচ্ছেন যেন তিনি আল্লাহর কাছে আরও বেশি ইলম প্রার্থনা করেন। যদি ইলম অর্জনের চেয়ে অধিক সম্মানিত কিছু চাওয়ার মতো থাকত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর রাসূলকে সেটার জন্যই দোয়া করতে শেখাতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর রাসূলকে সম্পদ, সম্মান, খ্যাতি কিংবা অন্য কিছু চাইতে বলেননি, বরং আল্লাহ তাঁর রাসূলকে ইলম বৃদ্ধির জন্য দোয়া শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা আল ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর, আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাঁকে ভয় করে, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাকারী। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, অর্থাৎ আল্লাহ তাআলা যার ভালো চান, তিনি তাকে তার দ্বীনের গভীর বুঝ দান করেন। এই হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। যখন ইলম অর্জনের ব্যাপারে নিজের ভেতরে গাফিলতি অনুভব করবেন, অলসতা বোধ করবেন, তখন এই হাদিসটি স্মরণ করবেন, এই হাদিসটির কথা তখন চিন্তা করবেন। আপনি যে আজ এই লেকচারে উপস্থিত আছেন, এই যে ইন্টারনেটের মাধ্যমে আপনারা এই উপকারী দিনী আলোচনা শুনছেন, ইনশা আল্লাহ তাআলা এটি আপনার প্রতি মহান আল্লাহর অসীম ভালোবাসা ও আল্লাহ যে আপনার জন্য ভালো কিছু চান সেটির লক্ষণ। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সহি মুসলিমে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনের ইলম অর্জনের জন্য কোনো পথ অনুসন্ধান করে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে প্রবেশের পথকে সহজ করে দেন। তবে মনে রাখবেন, এখানে ইলম বলতে ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞানকে বোঝানো হচ্ছে। আমরা যখন ইলম বলছি, আমরা তখন ইসলাম সম্পর্কিত জ্ঞানকেই বোঝাচ্ছি। আর যারা এখানে বসে শুনছেন অথবা কম্পিউটারের মাধ্যমে যুক্ত হয়ে শুনছেন, ইনশাআল্লাহ ইলম অর্জনের এই চেষ্টার মাধ্যমে আপনারা নিজেদের জান্নাতে যাবার পথকে সুগম করছেন। ইনশাআল্লাহ এটা আপনার, আপনাদের জান্নাতে যাওয়ার একটি পথ। তলিবুল ইলমদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, সুনান ইবনে মাজা, সুনান আবু দাউদ, জামে আত তিরমিজিতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস আছে, যা থেকে ইলম কতটা মূল্যবান সেটা বোঝা যায়। একজন তালিবুল ইলম হওয়া, একজন ইলম অন্বেষণকারী হওয়া কতটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার চেষ্টা করুন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ তাকে জান্নাতের পথসমূহের মধ্যে কোন একটি পথে পৌঁছে দেন। হাদিসের এই অংশটুকু একটু আগেই আমরা উল্লেখ করেছি, এই অংশটুকু সহিহ মুসলিমে আছে। এবার বাকি অংশটুকু খেয়াল করা যাক। হাদিসটি ইবনু মাজা, সুনান আবু দাউদ ও আত-তিরমিজিতে বর্ণিত হয়েছে, এটি আমরা জেনেছি। হাদিসটির বাকি অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদওয়ান বিমা ইয়াসনা। অর্থাৎ ফেরেশতাগণ ইলম অন্বেষণকারীদের কাজের স্বীকৃতি স্বরূপ তাদের প্রতি নিজেদের ডানা বিছিয়ে দেন। যখন আপনি ইলম অর্জনে মনোযোগী হবেন, ফেরেশতারা আপনার প্রতি তাদের ডানা বিছিয়ে দিবেন। তারা আপনাকে ভালোবাসবেন, সম্মান করবেন এবং শ্রদ্ধা করবেন। তারা আপনার জন্য নিচে নেমে আসবেন আর তাদের ডানা আপনার উপর ছড়িয়ে দিবেন। তারা আপনার জন্য নিজেদের বিনম্র করবেন। তারা আপনাকে সুরক্ষিত রাখবেন এবং আপনাকে পাহারা দিবেন। কেন? কারণ আপনি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছেন, ইলম অর্জনের জন্য চেষ্টা করছেন আপনি। হাদিসটিতে তারপর বলা হয়েছে, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা লহিতানু ফিল মা। অর্থাৎ আসমানসমূহ ও জমিনে যারা আছে, তারা একজন তালিবুল ইলম, একজন ইলম অন্বেষণকারী, একজন আলিমের জন্য মহান আল্লাহর নিকট ইস্তিগফার ও দোয়া প্রার্থনা করে। সুতরাং এমন মনে করা উচিত হবে না যে কেবলমাত্র মানুষ ও জিনরা ইস্তিগফার করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন, হাত্তাল হাইতানু ফিল মা, অর্থাৎ সমস্ত কিছু। এখানে শুধু মানুষ আর জিনের কথা বলা হচ্ছে না, বরং সমুদ্রের যাবতীয় মাছ, তিমি এবং অন্য যা কিছু আছে প্রত্যেকেই ইস্তিগফার করতে পারবে। আপনি কি চান না যে আপনার জন্য সবাই ইস্তিগফার করুক, দোয়া করুক? তাহলে যেখানেই যে অবস্থায় থাকুন না কেন, জ্ঞান অর্জনের চেষ্টায় অবিচল থাকুন। হাদিসটির পরবর্তী অংশ হচ্ছে, ফাদলুল ইলমি আলাল আবিদ কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। অর্থাৎ একজন আবিদ, যিনি সাধারণ ইবাদত গুজারি বান্দা, সেই ব্যক্তির উপর আলিমের মর্যাদা হল এমন যেমন রাতের আকাশে সমস্ত তারকারাজির উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা। রাতের আকাশে অন্যান্য সব তারার তুলনায় চাঁদ যে কত উজ্জ্বল তা তো আমরা সবাই জানি। রাতের আকাশ জুড়ে থাকে চাঁদের আলোকিত আভা ও উজ্জ্বলতা, পুরো আকাশ জুড়েই থাকে তার আধিপত্য। আর যদি চাঁদের পাশে তারাগুলোর দিকে আপনি তাকান, তাহলে সেগুলোকে ছোট ছোট বিন্দুর মতো মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই একজন আবিদ ও আলিম ব্যক্তির তুলনা করেছেন। আবিদ হলেন রাতের আকাশে এক বিন্দু তারার মতো, অন্যদিকে তার তুলনায় একজন আলিম হলেন চাঁদের মতো। সুনান আত-তিরমিজির আরেকটি হাদিসের বর্ণনায় এসেছে, আবু উমাম আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলাল আদনাকুম, অর্থাৎ একজন আলিমের মর্যাদা একজন আবিদের উপর তেমন যেমন তোমাদের মধ্যে সবচেয়ে কম মর্যাদাবান ব্যক্তির তুলনায় আমার মর্যাদা। আমরা জানি যে কোনো আলিম বা অন্য যে কোনো কারোর চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কতখানি বেশি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে এভাবে নিজের সাথে সংযুক্ত করে উদাহরণ দিয়েছেন, আমাদের বুঝিয়েছেন। আল্লাহর দিনের পথের একজন শিক্ষার্থী, একজন জ্ঞান অন্বেষণকারীর জন্য এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? ইলম অর্জনের রাস্তায় দৃঢ় থাকতে এর চেয়ে বড় উৎসাহ আর কিছুই হতে পারে না। তারপর হাদিসটিতে বলা হয়েছে, ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর নিশ্চয়ই আলিমরা হলেন নবীদের ওয়ারিশ। আলিমরা হলেন নবীদের ওয়ারিশ, তাদের উত্তরসূরি আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। আপনি কি নবীদের উত্তরসূরি হতে চান? তাহলে দীন সম্পর্কে জানুন, দীন সম্পর্কে পড়ুন। এই পথ সম্মানের উপর আরো সম্মানের, মর্যাদার উপর আরো মর্যাদার এই পথ। চিন্তা করে দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি বলে অভিহিত হওয়া আপনার জন্য কতটুকু সম্মানের। হাদিসটির পরবর্তী অংশে বলা হয়েছে, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহাম, ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এখানে বলা হচ্ছে যে নবীগণ মিরাস স্বরূপ, উত্তরাধিকার স্বরূপ দিনার বা দিরহাম রেখে যান না, তারা টাকা পয়সা ধন সম্পদ রেখে যান না, তারা উত্তরাধিকার সূত্রে রেখে যান ইলম। সুতরাং যে এই ইলম অর্জন করছে, নিঃসন্দেহে সে ব্যাপক মুনাফা করছে, বিপুল বিত্তের অধিকারী সে হয়েছে। মানুষের মধ্যে অনেকে বিলিয়নিয়ার হতে চায়, তারা বিল গেটস, ওয়ারেন বাফেট কিংবা ওয়ালিদ বিন তালালদের মতো বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হতে চায়। অনেকে পদমর্যাদা আর ক্ষমতা চায়, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কিংবা রাজা বাদশাহ হতে চায়, অথবা এরকম কোন বড় পদমর্যাদার অধিকারী হতে চায় যাতে লোকেরা তাদের বাহবা দেয়, সম্মান করে। অনেকে অন্য কারো পোশাক আর স্টাইল অনুসরণ করে। এভাবে সবাই কিছু না কিছুকে নিজেদের উদ্দেশ্য বানিয়ে নেয়, তার পেছনে ছুটে তা অর্জন করার চেষ্টা করে। কিন্তু যা আসলেই মূল্যবান তা হল নবী রাসূলদের রেখে যাওয়া সম্পদ, আর এই সম্পদ থেকে খানিকটা নিজের করে নেওয়া, আর এই সম্পদ হল ইলম। দুঃখজনক হলেও সত্য, আজ মানুষের কাছে এটাই সবচেয়ে মূল্যহীন। যা সবচেয়ে মূল্যবান তার দিকেই মানুষের ভ্রুক্ষেপ সবচেয়ে কম। মানুষের সব চিন্তা, প্রচেষ্টা, শ্রম হল রাজা আর নেতাদের মতো হবার জন্য। সামাজিক মর্যাদা, প্রতিপত্তির আর সম্পদ অর্জনের জন্য মানুষ উদয়াস্ত ছুটে চলে, কত কিছুই না তারা করে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সম্পদ আজ তাদের কাছে উপেক্ষিত। কয়জন মানুষ আজ এ সম্পদ অর্জনের চেষ্টা করে? কয়জন তাদের সন্তানকে বড় করে তোলে এ সম্পদ অর্জন করার জন্য? আবুল ওয়াফা ইবনে আকিল বলেছেন, তারুণ্যে মহান আল্লাহ আমাকে হেফাজত করেছেন, তরুণ বয়সে আমার সমস্ত ভালোবাসা কেবল জ্ঞান অর্জনের জন্যই বরাদ্দ ছিল। যারা খেলাধুলা করে বেড়াত আমি তাদের সাথে মিশতাম না, কিংবা নির্বোধ প্রকৃতির কারো সাথে কখনোই আমি মিশিনি। আমি কেবলমাত্র ইলম অন্বেষণকারী তলিবুল ইলমদের সাথেই সময় কাটতাম। এখন আমার বয়স 80 পার হয়েছে, কিন্তু 20 বছর বয়সে আমার ইলম অর্জনের যে পিপাসা ছিল আজ তা আরও বেড়েছে। 20 বছর বয়সে ইলম অর্জনের প্রতি আমার যে ভালোবাসা ছিল আজ তা আরও বৃদ্ধি পেয়েছে। মহান আল্লাহ আবুল ওয়াফার উপর রহম করুক। আপনারা তার কথাগুলো দয়া করে একটু চিন্তা করে দেখুন। মুতারিফ বলেছেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ, অর্থাৎ আমি আমার ইবাদতের চাইতে ইলম অর্জন করতে বেশি ভালোবাসি। আমি মনে করি এ দুইয়ের মধ্যে এটাই উত্তম, আর ইবাদত করার চেয়ে জ্ঞান অর্জন করা আমার কাছে অধিক পছন্দনীয়। আর শুধু তিনি একাই নন, আরো অনেক ওলামা একই ধরনের কথা বলেছেন। ইয়াহিয়া ইবনে কাসির বলেছেন, লা ইউস্তাতাউল ইলমু বিরাহাতিল জাসাদ, অর্থাৎ আরামের সাথে সত্যিকারের ইলম আসে না। আপনি যদি আসলে ইলম অর্জন করতে চান, আপনাকে আরাম ছাড়তে হবে, নিজের অবসর ও ঘুমের জন্য বরাদ্দ সময় থেকে সময় বের করে ইলম অর্জনের জন্য সময় নির্ধারণ করতে হবে। পাশাপাশি এটিও বলি, মনে রাখবেন, ফেসবুক কিংবা টুইটারে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে আপনি কোনো দিন সত্যিকারের জ্ঞানের অধিকারী হতে পারবেন না। আমি শুনেছি ফেসবুক টুইটারের পেছনে অনেক ভাইয়েরা প্রচুর সময় ব্যয় করেন। 20 থেকে বেশি হলে দৈনিক 15-20 মিনিট সময় এগুলোর পিছনে ব্যয় করতে পারেন আপনি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, কখনো কখনো রাতের বেলার ইবাদতের চেয়েও আমার কাছে ইলম অর্জন করাই বেশি পছন্দনীয় হয়। আয-যুহরি রাহিমাহুল্লাহ বলেন, মা উবিদাল্লাহু বিমিসলিহিল ইলম, অর্থাৎ আল্লাহর ইবাদতের সুন্দরতম পন্থা হচ্ছে ইলম অর্জন, অর্থাৎ দিনের জ্ঞান অর্জন করা, মুখস্থ করা, পড়া। কেবল তাওহিদ না, দিনের সব বিষয়ই গুরুত্বপূর্ণ, তবে আমরা বিশেষ করে তাওহিদ নিয়ে কথা বলছি, কারণ এটা হচ্ছে সব নীতির মূলনীতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক জ্ঞান। তাওহিদের জ্ঞান হল ওই জ্ঞান যা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, তালাবুল ইলমি আফদালু মিন সলাতিল নাফিলা, অর্থাৎ ইলম অর্জন করা নফল নামাজ পড়ার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ। এ কথার সঠিক অর্থ বুঝতে হলে আপনাকে তাদের জীবনযাপন পদ্ধতি, তাদের রুটিন কেমন ছিল সেটা বুঝতে হবে। তাদের জীবন ছিল পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, তাদের পুরো সময়টাই মহান আল্লাহর জন্য বরাদ্দ ছিল। সুতরাং প্রায়শই তাদের ঠিক করতে হতো যে আজকে কি আমি রাত জেগে নামাজ পড়ব, নাকি ছাত্রদের পড়াবো, নাকি এই বইটা লেখার কাজে হাত দেব, নাকি পরদিন সকালের ক্লাসের জন্য প্রস্তুতি নিব। একটা করতে হলে আরেকটা ছাড়তেই হচ্ছে। সুতরাং এরকম অবস্থায় ইলম অর্জন নফল সালাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের কথা আলাদা, আমরা প্রতিনিয়ত প্রচুর সময় নষ্ট করি, আর বিশ্বাস করুন, আমরা যেভাবে জীবনযাপন করি তাতে আমাদের ইবাদত আর ইলম অর্জন দুটোই করতে পারি, কারণ আমাদের অনেক বাড়তি সময় আছে। তারা যেভাবে সময়ের মূল্য দিয়েছেন আমরা তার ধারে কাছেও পৌঁছাতে পারিনি। কিভাবে তারা ইলমকে গুরুত্ব দিয়েছেন, ইলম শেখার জন্য দূর দূরান্তে সফর করেছেন, এর পেছনে ছুটে বেরিয়েছেন, তার কিছু দৃষ্টান্ত নিয়ে এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম আহমদ এবং আবু ইয়ালা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আশামে অর্থাৎ সিরিয়াতে গিয়েছিলেন আবদুল্লাহ ইবনে উনাইসের কাছ থেকে একটি হাদিস সংগ্রহ করার জন্য। একটা মানচিত্র খুলে দেখুন, কোথায় মদিনা আর কোথায় সিরিয়া। একটি হাদিসের জন্য তিনি মদিনা থেকে সিরিয়া গিয়েছিলেন। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর জামি আল বায়ানুল ইলম হল ইলম সম্পর্কিত একটি অত্যন্ত চমৎকার বই। এই বইতে ইবনে আব্দুল বার ইলমের মর্যাদা নিয়ে আলোচনা করেছেন এবং সাহাবি আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা উল্লেখ করেছেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনাতে বসবাস করছিলেন। একদিন তিনি তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে মিশরের দিকে যাত্রা করলেন। উদ্দেশ্য ছিল উকবা ইবনে নাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করা। মিশরে পৌঁছানোর পর তিনি মিশরের আমির মুসলিমা ইবনে মাখলাদ আল আনসারির সাথে দেখা করলেন। মুসলিমা মাখলাদ তাকে অভ্যর্থনা জানালেন, তার সাথে কোলাকুলি করলেন এবং তার মিশরে আগমনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলেন। আবু আইয়ুব বলেন, আমি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের জন্য এসেছি যেটা আমি এবং উকবা ইবনে নাফিয়া ছাড়া অন্য কেউ সরাসরি শোনেনি। সুতরাং যদি আপনি আমার সাথে এমন কোন লোককে দিতে পারেন যে আমাকে উকবার ঘর চিনিয়ে দিতে পারবে, তবে বড় উপকার হয়। তারপর আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে নাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। উকবা দরজা খুলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। আবু আইয়ুবের কাছে জানতে চাইলেন কেন তিনি মদিনা থেকে মিশর এসেছেন। তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি এমন একটি হাদিস শুনেছিলাম যেটা তুমি আর আমি ছাড়া আর কেউ সরাসরি শোনেনি। হাদিসটি ছিল কোনো মুসলিমের দোষ গোপন করার ব্যাপারে। হাদিসটি কি ছিল উকবা, তুমি কি হাদিসটি আমাকে একটু শোনাবে? উকবা বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিসটি শুনেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুমিনান ফিদ দুনিয়া আলা খিজিয়াতিন সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিমের দোষ বা লজ্জাকর বিষয় লুকিয়ে রাখবে, মহান আল্লাহ শেষ বিচারের দিন তার দোষ গোপন রাখবেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি শুনলেন এবং বললেন, তুমি ঠিক বলেছ। এরপর তিনি কি করলেন? তিনি কি উকবার বাড়িতে চা কিংবা কফি খাওয়ার জন্য কিছুক্ষণ বসেছিলেন? যদিও নিঃসন্দেহে উকবা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ইবনে আব্দুল বার বর্ণনা করেছেন, মা হাল্লা রহলাহু ওয়া মা জালাস, আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালপত্র খুললেন না এবং বসলেনও না, তিনি কথা শেষ করে ঘুরে দাঁড়ালেন, উটের পিঠে চড়ে বসলেন এবং মদিনার দিকে রওনা করলেন। তিনি মদিনা থেকে মিশর গিয়েছিলেন কেবলমাত্র একটি হাদিস শোনার জন্য, তাও এটি তার কোনো অজানা হাদিস ছিল না, বরং এটি ছিল এমন একটি হাদিস যেটি তিনি আর উকবা ছাড়া আর কেউ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেননি। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি আবারও উকবার মুখ থেকে শোনার সম্মানটুকু ছাড়তে চাননি, যে হাদিসটি শুধু তারা দুজন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শোনার সৌভাগ্য অর্জন করেছিলেন। সেই হাদিসটি আবার উকবার মুখে উচ্চারিত হতে দেখার সুযোগ ছাড়তে চাননি আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আর আজ আমরা মানুষকে বলি, যান কিছু খাবার গরম করে নিন, হাতে কফির মগ নিয়ে আয়েশ করে বিছানায় শুয়ে বসে ইউটিউবে ক্লিক করে ইসলাম সম্পর্কে কিছু বিষয় জেনে নিন, এজন্য বাসার আরাম আয়েশ কিছুই আপনার ছাড়তে হবে না। অথচ তারপরেও মানুষ আজ এতটুকুও করতে চায় না, মানুষ এ থেকেও নিজেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আরেকজনের ঘটনার কথা শোনা যাক, মুহাম্মদ ইবনে হাসান আল শাইবানী রাহিমাহুল্লাহ। মুহাম্মদ ইবনে হাসান আল শাইবানী ছিলেন এমন একজন মানুষ যিনি বলতে গেলে ঘুমাতেনই না। তিনি ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেরা ছাত্রদের একজন। ইলম অর্জনের জন্য যেন বেশি সময় পাওয়া যায়, তাই তিনি অত্যন্ত কম ঘুমাতেন, ঘুমানোর সময়টুকু ইলমের পিছনে ব্যয় করতেন। তারাও কিন্তু আমাদের মতোই রক্ত মাংসের মানুষ ছিলেন, আমাদের মতোই তারা ক্লান্তি অনুভব করতেন, কিন্তু তারা আন্তরিক ছিলেন, ডেডিকেটেড ছিলেন। তারা জীবনের একটি লক্ষ্য স্থির করেছিলেন আর সে লক্ষ্যে পৌঁছানোর প্রতি নিবেদিত ছিলেন। সেই লক্ষ্য অর্জনের জন্য তারা তাদের সাধ্য মতো সর্বোচ্চ শ্রম দিতেন, এ কারণেই তারা এত বড় মাপের মানুষ হতে পেরেছিলেন। মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ রাতের বেলায় একটি বালতিতে বরফ ঠান্ডা পানি রাখতেন। যখনই তার ঘুম আসত, যখনই তার ঘুম পেত, তিনি সেই পানি দিয়ে চোখ মুখ মুছতেন আর বলতেন, উষ্ণতা তন্দ্রা আনে আর ঠান্ডা পানি ঘুমকে দূর করে দেয়। এবং তিনি ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শ্রেষ্ঠ ছাত্রদের একজন। আরেকটি উদাহরণ দেখা যাক, আসাদ ইবনুল ফুরাত। আসাদ ইবনুল ফুরাত ছিলেন স্পেনের একজন বিখ্যাত আলিম। তিনি স্পেনে বসবাস করতেন এবং কিছুদিন উত্তর আফ্রিকা অঞ্চলেও ছিলেন। তিনি স্পেন থেকে মদিনাতে গিয়েছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছ থেকে শেখার জন্য। তিনি সরাসরি ইমাম মালিকের কাছ থেকে তার মাজহাব নিয়ে অধ্যয়ন করেছিলেন। ইমাম মালিকের কাছে পড়া শেষ হলে তিনি গেলেন ইরাকে। দেখুন, স্পেন থেকে মদিনা, তারপর মদিনা থেকে ইরাক। ইরাকে তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে শিখতে গেলেন, আর তারপর তিনি গেলেন মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহর কাছে। মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী হলেন তিনি যার কথা আমরা একটু আগেই আলোচনা করেছি, যিনি রাতে ঘুম তাড়ানোর জন্য বরফ ঠান্ডা পানি দিয়ে চোখ মুছতেন। যখন আসাদ ইবনুল ফুরাত ইরাকে মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানীর কাছে শেখার জন্য আসলেন, মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী সাধারণত যে মসজিদে পড়াতেন তাকে সেটা দেখিয়ে দেওয়া হল। মসজিদে গিয়ে তিনি দেখলেন অনেক ভিড়। ভিড় হওয়াটাই স্বাভাবিক, মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী তার সময়ের একজন ইমাম। আসাদ ইবনে ফুরাত ভিড় কমার জন্য অপেক্ষা করছিলেন। আস্তে আস্তে ভিড় কিছুটা কমল। ইমাম মুহাম্মদের আশেপাশে তখনও বেশ কিছু ঘনিষ্ঠ ছাত্র আছেন। তাদের ভিড় ঠেলে আসাদ ইবনুল ফুরাত মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানীর কাছে গেলেন এবং বললেন, হে ইমাম, আমি একজন বিদেশি আর আমার কাছে খুব বেশি টাকাও নেই। ইরাকে বেশি দিন আমি থাকতে পারব না, আমাকে স্পেন ফিরে যেতে হবে, আর এই অল্প সময়ে আমার অর্থ ফুরিয়ে যাবার আগে আপনার সাথে থেকে, আপনার কাছ থেকে আপনার সব জ্ঞানার্জনের সবচেয়ে ভালো উপায় কি? মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী বললেন, আপনি সকালে অন্য সবার সাথে আমার হালাকায় বসবেন আর রাতে আমার বাসায় আসবেন, আমি আপনাকে শেখাবো। আসাদ ইবনুল ফুরাত রাহিমাহুল্লাহ তার কথা মতো সেভাবে কাজ শুরু করে দিলেন। সকালে অন্যান্য ছাত্রদের সাথে মসজিদে হালাকায় বসতেন আর রাতে ইমাম মুহাম্মদের ঘরে গিয়ে তাঁর কাছ থেকে শিখতেন। রাতে পড়ানোর সময় ঘুম আসলে মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ নিজের মুখে পানি দেন, কিন্তু আসাদ তো আর নিজের মুখে পানি দেন না, তাই ঘুমে তার চোখ জড়িয়ে যায়, তার ঝিমুনি আসে। তখন ইমাম মুহাম্মদ আসাদের মুখেও পানি ছিটিয়ে দেন। কল আল্লাহ, আল্লাহ বলেছেন, কল আর রসুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ধ্বনিতে তাদের সারা রাত কাটত এবং এভাবেই চলত ফজরের আগ পর্যন্ত। একজন মানুষের আয়ু যদি 60 বছর হয় আর সে যদি দৈনিক 8 ঘন্টা করে ঘুমায়, তাহলে হিসেব করে দেখুন তার জীবনের 1/3 কাটবে ঘুমে। অর্থাৎ জীবনের প্রায় 20 বছর সে ঘুমিয়েই কাটাচ্ছে, আর অধিকাংশ মানুষ তো দৈনিক 8 ঘন্টার চেয়েও বেশি ঘুমাতে অভ্যস্ত। যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি এভাবে পড়তে পারেন, কিন্তু আজ আমরা মানুষকে এভাবে পড়তে বলছি না। কিন্তু তার বদলে যে সময়গুলো আমরা অলস বসে থাকি কিংবা গুনাহতে লিপ্ত হয়ে নষ্ট করি বা অনর্থক কথাবার্তায় ব্যস্ত থাকি, কেবল দিনের সেইটুকু সময়ে আমরা যদি আন্তরিকভাবে ইলম অর্জনের জন্য ব্যয় করি তাহলেও সেটা যথেষ্ট। এতটুকু সময়ও যদি আমরা দিনের জ্ঞানার্জনের পিছনে দেই তাতেও অনেক কল্যাণ হতে পারত। যাই হোক, আসাদ ইবনুল ফুরাত স্পেনে ফিরে গেলেন। ফিরে গিয়ে তিনি কি করলেন? তিনি কি পায়ের উপর পা তুলে বলছিলেন, আমি ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ এবং আরও অনেকের কাছে পড়েছি? তিনি কি একটু বিশ্রাম কিংবা অবসর সময় যাপন করেছিলেন? না, তিনি স্পেন এবং উত্তর আফ্রিকা জুড়ে ইমাম মালিকের আল মুয়াত্তা কিতাব শিক্ষা দিতে থাকলেন। তারপর তিনি সুকলিয়া বা সিসিলি বিজয়ের জিহাদে সামিল হলেন এবং যুদ্ধে নিহত হলেন। আসাদ ইবনুল ফুরাত একজন ইমাম, তিনি মহান আল্লাহ তাঁর উপর রহম করুন। আসাদ ইবনুল ফুরাত, মুহাম্মদ ইবনে হাসান আশাইবানী কিংবা আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারা সময়ের মূল্য বুঝতেন। তাদের কাছে সময় ছিল অতি পবিত্র, অত্যন্ত মূল্যবান, এবং তাদের কাছে ইলম চর্চা ছিল পবিত্র ও মূল্যবান, আর তাই তারা এত বড় মাপের আলিম হতে পেরেছিলেন। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ইনশা আল্লাহ আগামী পর্বে ইলম অর্জনের ব্যাপারে সালাফদের আন্তরিকতা, ত্যাগ ও আত্মনিবেদনের আরও কিছু ঘটনা নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে ইলম অর্জনের ক্ষেত্রে আরও আগ্রহী ও সক্রিয় হতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশ্বিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/মুবাশ্বিরিন।